বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَىٰ أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَىٰ عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ وَمَا كَانَ لِنَفْسٍ
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 1 নভেম্বর, 16 কার্তিক এবং ফার্সি 10 অবন। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছে। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত রয়েছে। আধিপত্যকামী পশ্চিমা দেশের নেতা আমেরিকার বিরুদ্ধে ইরানের পাল্টা নিষেধাজ্ঞা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বিভিন্ন ছাড় দেওয়ার পরও বাংলাদেশে প্রবাসী আয়ের পরিমাণ ধারাবাহিকভাবে কমছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইরানের সাম্প্রতিক সহিংসতায় উস্কানি দেওয়ার দায়ে আমেরিকার 10 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে তেহরান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে যে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে তা মোকাবেলায় যুব সমাজকে উদ্যোগী হতে হবে। ভারতের গুজরাট বিধানসভা নির্বাচনে 40-45টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছে মজলিস ইত্তেহাদুল মুসলিমিন বা মিম। এবং জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে হামলা চালিয়ে ইউক্রেন মারাত্মকভাবে ইস্তাম্বুল চুক্তি লঙ্ঘন করেছে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ইসলামী প্রজাতন্ত্র ইরান সফরে এসেছেন। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করা উপায় নিয়ে আলোচনার জন্য প্রধানত এই সফর অনুষ্ঠিত হচ্ছে। আর্মেনিয়ার একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। আজ পাশিনিয়ান ইরানের রাজধানী তেহরানে পৌঁছান এবং আজই তাকে প্রেসিডেন্ট রাইসি সাদাবাদ প্রাসাদে স্বাগত জানান। এ সময় সেখানে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। মানবাধিকার লঙ্ঘন, সন্ত্রাসবাদে সমর্থন ও ইরানের সাম্প্রতিক সহিংসতায় উস্কানি দেওয়ার দায়ে আমেরিকার 10 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানকে নতুন করে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতরাতে এক বিবৃতিতে একথা ঘোষণা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, এ মন্ত্রণালয় ইরানের পার্লামেন্টে 2017 সালে পাশ করা একটি আইনের ভিত্তিতে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিবৃতিতে মানবাধিকার লঙ্ঘন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, ইরানের সহিংসতা উস্কে দেয়া, সন্ত্রাসীদের মদত দেয়া, ইরানের সন্ত্রাস বিরোধী তৎপরতা প্রতিহত করার চেষ্টা করা এবং ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ পরিচালনাকে নিষেধাজ্ঞা আরোপের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের হটকারী ও সন্ত্রাসী কার্যক্রম এবং মানবাধিকার লঙ্ঘন প্রতিহত করার লক্ষ্যে 2017 সালের জুন মাসে মার্কিন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার আইন পাশ করেছিল ইরানের পার্লামেন্ট। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে একের পর এক হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। তিনি সম্প্রতি বলেছেন, ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখা যাচ্ছে না। দেশটি ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন নিষেধাজ্ঞার বাইরে বাড়তি সীমাবদ্ধতা আরোপের কথা ভাবছে বলে তিনি জানিয়েছেন। জার্মানির এ ধরনের বিদ্বেষী আচরণের বিরুদ্ধে আজ রাজধানী তেহরানে জার্মান দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিক্ষোভকারীদের মধ্যে ইরান ইরাক যুদ্ধে অংশগ্রহণকারী সাবেক যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরাও ছিলেন। সাবেক যোদ্ধাদের মধ্যে আহত যোদ্ধারাও উপস্থিত হন। সাবেক যোদ্ধারা বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের অস্তিত্বের সঙ্গে মিশে আছে শহীদদের রক্ত। ইসলামী প্রজাতন্ত্রী ব্যবস্থার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সহ্য করা হবে না। বিক্ষোভকারীদের হাতে ইরানের জাতীয় পতাকা এবং সর্বোচ্চ নেতার ছবি শোভা পাচ্ছিল। অনেকেই জার্মানি সহ পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে স্লোগান লেখা প্লাকার্ড বহন করছিলেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি বলেছেন, ইরানের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে, তবে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে ড্রোন দেয়নি। ক্রোয়েশিয়ার একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। নাসের কানআনি বলেন, ইউক্রেন যুদ্ধের বিষয়ে ইরানের নীতি সুস্পষ্ট, আর তা হল সেদেশের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন, সংঘর্ষরত কোনো পক্ষকেই অস্ত্র সরবরাহ না করা এবং যুদ্ধের ইতি ঘটানো। তিনি আরও বলেন, আমরা ইউক্রেনের কর্মকর্তাদের বলেছি তারা যাতে ইরানি ড্রোন ব্যবহারের প্রমাণ উপস্থাপন করে। এটা ঠিক যে রাশিয়ার সঙ্গে বহু বছর ধরে ইরানের প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে, কিন্তু ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ড্রোন সহ কোনো অস্ত্র সরবরাহের অভিযোগ আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তস সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মিথ্যাবাদী বলে সম্বোধন করেছেন। আল মায়াদিনের ওয়েব পোর্টাল জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধমন্ত্রী গতকাল তাদের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন যে সে মিথ্যাবাদী। লিকুদ পার্টির প্রধান নেতানিয়াহুকে গান্তস আরও বলেন, সে কখনোই সত্য কথা বলতে পারে না। ইসরায়েলকে নেতানিয়াহু বিপদে ফেলে দেয় বলেও তিনি মন্তব্য করেন। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের পঞ্চম নির্বাচনের শুরুতে গান্তস আরও বলেন, নেতানিয়াহুর মিত্র নেসেট সদস্য ইতমার বিন গাফির এমন এক লোক যার কোনো তথ্য জ্ঞান কিংবা অভিজ্ঞতা নেই, সে মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দেবে বলে মন্তব্য করেন গান্তস। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী এমন সময় এরকম মন্তব্য করলেন যে সময় নেতানিয়াহু জয়ী হলে বিন গাফির আশা করছেন তিনি মন্ত্রিসভার সদস্য হবেন। ইহুদিবাদীরা আজ তাদের সংসদ নেসেটের 120 জন সদস্য নির্বাচন করার জন্য ভোট দিয়েছেন। এদিকে জেরুজালেম পোস্ট জানিয়েছে, একদল অর্থোডক্স ইহুদি বিষাক্ত দ্রব্য দিয়ে অধিকৃত কুদস শহরের পশ্চিমে একটি নির্বাচনী ভোট কেন্দ্রে হামলা চালিয়েছে। অর্থোডক্স ইহুদিদের একটি দল নির্বাচনের বিরুদ্ধে, তারা ইহুদিবাদীদের উপস্থিতি রোধ করার জন্য একটি ভোট কেন্দ্রে ঢুকে বিষাক্ত পদার্থ স্প্রে করে। অর্থোডক্স ইহুদিদের বিভিন্ন দল ইহুদিবাদের ঘোর বিরোধী। বাংলাদেশের যুব সমাজকে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে তুলতে কাজ করছে সেদেশের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্ভিক্ষ মোকাবেলায় যুব সমাজকে উদ্যোগী হতে হবে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
যুব সমাজকে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দুর্ভিক্ষ মোকাবেলায় যুব সমাজকে উদ্যোগী হতে হবে। মঙ্গলবার সকালে গণভবন থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালি যোগ দিয়ে জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় উৎপাদনের মাধ্যমে খাদ্য সংকট মোকাবেলা করতে যুব সমাজের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, দেশে যুব সমাজকে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় আরও বেশি দক্ষ করে গড়ে তোলার জন্য কাজ করছে সরকার। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 21 জনকে যুব পুরস্কার দেওয়া হয়। খাদ্য উৎপাদনের মাধ্যমে খাদ্য সংকট মোকাবেলা করতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে যুবকরাই প্রধান শক্তি।
বিশ্ব এগিয়ে যাচ্ছে, প্রযুক্তির নতুন নতুন আবির্ভাব, বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার, তার সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে।
তিনি বলেন, অর্থনৈতিক মন্দা ও দুর্ভিক্ষ থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে দেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি জমি চাষাবাদ করতে হবে, পণ্য উৎপাদন এবং প্রক্রিয়াজাত করার সঙ্গে যুব সমাজকে সম্পৃক্ত থাকতে হবে, তবেই যে কোনো দুর্যোগ দুর্বিভাগ এবং দুর্ভিক্ষ থেকে দেশকে রক্ষা করা যাবে। অনেক উন্নত দেশ সেখানে কিন্তু এখন অর্থনৈতিক মন্দা বিরাজমান, কারণ পৃথিবীর বিভিন্ন দেশে বয়োবৃদ্ধর দেশ হয়ে গেছে, সেখানে বাংলাদেশ অনেকটাই কর্মক্ষম যুবক শ্রেণীর লোক সংখ্যা বেশি, যা বাংলাদেশের জন্য অনেক বড় শক্তি। এই শক্তিটাকেই কাজে লাগাতে হবে যথাযথভাবে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের গুজরাট বিধানসভা নির্বাচনে 182টি বিধানসভা আসনের মধ্যে 40-45টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছে মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম। দলটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার পরপরই সেই আসনগুলো নিয়ে এখন ব্যাপক সমালোচনা আলোচনা চলছে, যেগুলোতে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করেন মুসলিম ভোটাররা। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের গুজরাট বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো মাঠে নেমেছে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসির দল মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম। মিম মূলত দলিত ও মুসলিম ভোটের দিকে নজর দিচ্ছে। মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি গত মে মাস থেকে ঘন ঘন বিজেপি শাসিত গুজরাট সফর করছেন এবং তিনি নিশ্চিত যে গুজরাটের মানুষ এবার পরিবর্তন চাচ্ছে। রাজ্যের মোট 182টি বিধানসভা আসনের মধ্যে 40-45টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছে মিম। এর মধ্যে তারা এ পর্যন্ত আহমদাবাদ তিনটি এবং সুরাটের দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে। পাঁচজনের মধ্যে চারজনই প্রথমবারের মতো প্রতিযোগী। গুজরাট বিধানসভা নির্বাচনে মিম তার দলের প্রার্থীদের মাঠে নামানোই আকর্ষণীয় ঘটনা, কারণ 2021 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত স্থানীয় সংস্থার নির্বাচনে মিম 40টি আসনের মধ্যে 26টি জিতেছিল। এমন পরিস্থিতিতে গুজরাটের ভোটাররা ওয়াইসির দলের প্রতি আস্থা দেখায় কিনা সেটাই আকর্ষণীয় বিষয়। বিশেষ করে মিম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণার পরে রাজ্যে সেই আসনগুলো নিয়ে অনেক আলোচনা চলছে, যেখানে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করে মুসলিম ভোটাররা। 2011 সালের আদমশুমারি অনুসারে গুজরাট রাজ্যে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। গুজরাটে 6.04 কোটির মধ্যে মুসলিম জনসংখ্যা 9.67%। রাজ্যটিতে মুসলিম জনসংখ্যা কম হতে পারে, কিন্তু 34টি বিধানসভা কেন্দ্রে মুসলিম ভোটারদের সংখ্যা 15% বেশি। এই পরিসংখ্যানগুলো দেখে যে কেউ বলতে পারে যে রাজ্যের অনেক আসনে প্রার্থীর জয় পরাজয়ের সিদ্ধান্ত নিতে মুসলিম ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নভিনজিয়া বলেছেন, কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবহরে হামলা চালিয়ে ইউক্রেন মারাত্মকভাবে ইস্তাম্বুল চুক্তি লঙ্ঘন করেছে এবং এই কারণে মস্কো অনির্দিষ্টকালের জন্য শস্য রপ্তানি বিষয়ক চুক্তি স্থগিত করতে বাধ্য হয়েছে। গতকাল সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন। নেভেনজি আরও বলেন, তুরস্কে অবস্থিত কোঅর্ডিনেশন সেন্টার যদি একতরফাভাবে ইউক্রেনের জাহাজ ছেড়ে দেয়, তাহলে রাশিয়া সে সমস্ত জাহাজে তল্লাশি চালাবে। তিনি বলেন, ইউক্রেন অভিমুখী সমস্ত জাহাজে রাশিয়া তল্লাশি চালাবে। ইউক্রেন আরও সামরিক ও অর্থ সহায়তা দেওয়ার জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পীড়াপিড়ি করার কারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ক্ষুব্ধ হয়েছেন। মার্কিন গণমাধ্যম এনবিসি এবং রাশিয়ার আরটি এই খবর দিয়েছে। খবরে বলা হয়, গত জুন মাসে এক ফোনালাপের সময় জেলেনস্কি বাইডেনের কাছ থেকে আরও সাহায্য চান। তখনই নিজের বিরক্তি প্রকাশ করেন জো বাইডেন। বাইডেন চড়া গলায় জেলেনস্কিকে বলেন, আপনার উচিত আরও একটু কৃতজ্ঞতা প্রকাশ করা। ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনাকে কেন্দ্র করে রাশিয়াকে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছে ব্রিটেন। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়া যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। মূল্যবৃদ্ধির কারণে ফ্রান্সের মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ইউক্রেন যুদ্ধের অজুহাতে আমেরিকা ও ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব নিষেধাজ্ঞার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মস্কো থেকে তেল ও গ্যাস আমদানির উপর সীমাবদ্ধতা আরোপ করা। এই সমস্যাটি পশ্চিমা দেশগুলোতে নজিরবিহীন মুদ্রাস্ফীতি সৃষ্টি করেছে। আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া যে বিশাল বিমান মহড়া শুরু করেছে, তার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, পিয়ংইয়ং এর উপর পরমাণু হামলা চালানোর প্রস্তুতি হিসেবে দুই দেশ এই বিমান মহড়া চালাচ্ছে। গতকাল থেকে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া বিমান মহড়া শুরু করে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই বিমান মহড়াকে আগ্রাসনমূলক যুদ্ধ মহড়া হিসেবে উল্লেখ করেন, যার লক্ষ্য হচ্ছে উত্তর কোরিয়ার কৌশলগত স্থাপনাগুলোতে হামলা চালানো। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি দৃষ্টিপাতে। বিশ্ব সংবাদে যেমনটি শুনেছেন, ইরান আমেরিকার 10 নাগরিক এবং 4 প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ সম্পর্কে একটি প্রতিবেদন পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে আমেরিকার কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। এই নিষেধাজ্ঞার তালিকায় 10 মার্কিন নাগরিক এবং 4 প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। এই বিবৃতিতে বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিম্নোক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মানবাধিকার বিরোধী কার্যকলাপ, ইসলামী প্রজাতন্ত্র ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, ইরানের সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অভিযুক্ত করেছে। এছাড়া বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানে সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডকে ব্যাপক মাত্রায় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে উস্কানি দেওয়া এবং উৎসাহিত করার পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠা ও কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছে এবং ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ পরিচালনা করছে। এসব মার্কিন কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে ইরানের এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ হস্তক্ষেপের মোকাবেলা করা এবং ইরানের জনগণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে অংশগ্রহণ করার পাশাপাশি ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়ার প্রবণতার বিরুদ্ধে পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া। ইরানে সাম্প্রতিক অস্থিরতা এবং সহিংসতার পর তা উস্কে দিতে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে হস্তক্ষেপমূলক বিবৃতি দেওয়ার পাশাপাশি ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। আশ্চর্যের বিষয় হল যে মার্কিন যুক্তরাষ্ট্র 40 বছরেরও বেশি সময় ধরে ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়ে এসেছে এবং সর্বোচ্চ চাপ প্রয়োগের অংশ হিসেবে ট্রাম্প যুগের পর থেকে ইরানি জনগণের বিরুদ্ধে সবচেয়ে কঠোর ও নিষ্ঠুর নিষেধাজ্ঞা বাস্তবায়ন করেছে। বিখ্যাত মার্কিন লেখক ও সাংবাদিক গ্লেন গ্রিনওয়াল্ড বলেছেন, সাধারণ জ্ঞানের অধিকারী যে কেউ অন্য দেশের জনগণের রাজনৈতিক অধিকার দমন বা তা সুরক্ষার বিষয়ে ওয়াশিংটনের বিবৃতিকে গুরুত্ব সহকারে গ্রহণ করেন বা বিবেচনা করেন তিনি নিশ্চিতভাবেই নির্বোধ। পরিশেষে আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ইরান দেখিয়েছে যে তারা ওয়াশিংটনের হুমকি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ভীত তো নয়, বরং ইরান বিরোধী পদক্ষেপের সঙ্গে সরাসরি জড়িত মার্কিন কর্মকর্তা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে তেহরান অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার দৃষ্টি দিচ্ছি বাংলাদেশের দিকে। বিভিন্ন ছাড় দেওয়ার পরও বাংলাদেশে প্রবাসী আয়ের পরিমাণ ধারাবাহিকভাবে কমছে। ডলারের দামে বেশি অস্থিরতা দেখা দিয়েছে। এ সম্পর্কে একটি প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বিভিন্ন ছাড় দেওয়ার পরেও দেশে প্রবাসী আয়ের পরিমাণ ধারাবাহিকভাবে কমছে। অক্টোবর মাসের প্রথম 27 দিনে রেমিটেন্স এসেছে $136 কোটি। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিটেন্সের পরিমাণ দাঁড়াবে $150 কোটি। এর আগে গত 7 মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স এসেছিল সেপ্টেম্বরে, যার পরিমাণ $154 কোটি। এবার তার চেয়েও $4 কোটি কম রেমিটেন্স এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী অক্টোবরের প্রথম 27 দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন 5 বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে মোট রেমিটেন্স এসেছে $27.64 কোটি, যা নিয়ে উদ্বিগ্ন দেশের প্রবাস সংশ্লিষ্টরা। আসলে রেমিটেন্সের এই নেতিবাচক প্রবণতা আমরা গত অর্থ বছরেই দেখেছি। এই প্রসঙ্গে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বাইরার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান রেডিও তেহরানকে বলেন, মুদ্রা বিনিময় হারের ক্ষেত্রে বড় ধরনের ভারসাম্যহীনতা এই রেমিটেন্স কমার পেছনে অনেক বড় কারণ।
যে ডলারের বাইরের যে রেটটি আউটসাইড মার্কেটে যে রেটটি তারা পায় এবং তারা যদি সেটিকে ব্যাংকে ট্রান্সফার করে, সেখানে তাদের একটা বিশাল তফাত রয়ে গেছে। পার ডলারে প্রায় কখনো 10 টাকা 15 টাকা 20 টাকা মতো ডিফারেন্স হয়ে যাচ্ছে। এই যে ডিফারেন্সটা, এটা যারা তারা হলো স্বল্প আয়ের, 200 থেকে 300 ডলার তাদের স্যালারিটা, সেখানে এই টাকাটা কিন্তু অনেক বড় একটি টাকা। এই কারণে আপনি দেখবেন এই টাকাটি তারা অন্য পন্থ অন্যভাবে চলে আসে, যেখানে তারা এই টাকাটি বেশি পায়।
অপরদিকে ব্র্যাক মাইগ্রেশন বিভাগের প্রধান মোহাম্মদ শরীফুল হাসান রেডিও তেহরানকে বলেন, রেমিটেন্স আয় এবং রপ্তানি খাতে উপার্জন নিয়ে উদ্বেগ এবং শঙ্কা বাড়তেই থাকবে যদি না এ দুটো ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসে।
বৈধ পথে রেমিটেন্স পাঠানোটা ব্যাংকিং চ্যানেল আর খোলা বাজারে ডিফারেন্সটা কমে আনতে পারে, তাহলে আমি মনে করি প্রবাসী আয় কিছুটা বাড়বে। দ্বিতীয়ত হচ্ছে আমরা প্রবাসীরা যারা টাকা পাঠান, প্রবাসী আয় পাঠান, সেই অর্থে তাদের জন্য যে সুবিধা ঘোষণা করা নানান ধরনের, সেগুলো কিন্তু খুব সীমিত। 2.5% প্রণোদনার ফল কিন্তু আমাদের অনেক প্রবাসী আয় বাড়ছে। আমি মনে করি যে আমাদের প্রবাসীদের এরকম তারা প্রণোদনা যে প্রবাসী আয় পাঠান সেটার বিপরীতে যদি নানান ধরনের সুযোগ সুবিধা বা প্রণোদনা বা সেভিংস স্কিম এই ধরনের অনেক কিছু করতে পারে, তাতে তারা উৎসাহিত হবে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। এবার বিশ্ব সংবাদের প্রধানাংশ আরেকবার। ইরানের সাম্প্রতিক সহিংসতায় উস্কানি দেওয়ার দায়ে আমেরিকার 10 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে তেহরান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে যে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে তা মোকাবেলায় যুব সমাজকে উদ্যোগী হতে হবে। ভারতের গুজরাট বিধানসভা নির্বাচনে 40-45টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছে মিম। এবং জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, কৃষ্ণসাগরে রুশ নৌবহরে হামলা চালিয়ে ইউক্রেন মারাত্মকভাবে ইস্তাম্বুল চুক্তি লঙ্ঘন করেছে। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ। ¶¶